বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। এদিকে জাতীয় পার্টি সরকারে থাকবে বলে দলটি সিদ্ধান্ত নিয়েছে।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
নির্বাচন নিয়ে কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রয়েছে প্রতীক ওমরের রিপোর্ট।
বগুড়া সহ উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।
তবে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে সেলিম হোসেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াশিংটন স্টুডিও থেকে। যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেস শপথ নিতে চলেছে আজ বৃহস্পতিবার। হোয়াইট হাউস, সেনেট এবং প্রতিনিধি পরিষদ দুই বছর রিপাবলিকান দলের নিয়ন্ত্রণে থাকবার পর গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে বেশি আসনে জয়ী হওয়ার পর ডেমোক্রেট এর নিয়ন্ত্রণ নিতে চলেছে। প্রতিনিধি পরিষদে 435টি আসনের মধ্যে ডেমোক্রেটরা জয়লাভ করে 235টিতে, আর সেনেটে রিপাবলিকানরা দুটি আসন বেশি পেয়ে 53-47 অবস্থায় রয়েছে। ক্যালিফোর্নিয়া ডেমোক্রেট প্রতিনিধি ন্যান্সি পেলোসি এবার হাউস স্পিকার হচ্ছেন। 2007 থেকে 2011 সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। তিনিই প্রথম নারী স্পিকার। নতুন কংগ্রেস হতে চলেছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৈচিত্র্যপূর্ণ একটি কংগ্রেস। কংগ্রেসে এবার থাকছেন ইতিহাসের সবচেয়ে কম বয়সী নারী প্রতিনিধি। নিউ ইয়র্কের আলেকজান্দ্রিয়া ওকাসিও কোর্টেজ, থাকছেন মিশিগান এবং মিনেসোটা থেকে নির্বাচিত প্রথম দুই নারী মুসলমান প্রতিনিধি রশিদা তালিব এবং ইলহান উমর, এবং দুই আদিবাসী নারী প্রতিনিধি নিউ মেক্সিকোর দেব হাল্যান্ড এবং ক্যানসাসের সারাইস ডেভিস। এছাড়া এবারকার কংগ্রেসের 10 প্রতিনিধি পরিষ্কারভাবে এলজিবিটি বা সমকামী সম্প্রদায়ের সদস্য। নারীরা প্রতিনিধি পরিষদে 102 আসনে এবং সেনেটে 25 আসনে নির্বাচিত হয়েছেন। নতুন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ চলমান যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন বা সরকারের কাজকর্মের আংশিক বন্ধ থাকার অবস্থা। ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে এ নিয়ে সমঝোতার সম্ভাবনা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। এছাড়া প্রেসিডেন্টের ইনকাম ট্যাক্স সহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সময়কার তদন্ত করতে চাইতে পারে নতুন এই কংগ্রেস। অ্যাটর্নি জেনারেল জেফ সেশনকে বরখাস্ত করার বিষয়ে রাশিয়া বিষয়ক তদন্ত নিয়েও এই কংগ্রেস কাজে মনোযোগী হতে পারে। এদিকে নতুন নির্বাচিত কংগ্রেস ওম্যান ইলহান ওমর বদলে দিতে যাচ্ছেন ক্যাপিটল হিলের চেহারা। ওমর হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার নির্বাচিত দুই মুসলিম নারী প্রতিনিধির একজন, যিনি হিজাব পরে কংগ্রেসে যাচ্ছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আইন অনুসারে হিজাব পরবার উপর নিষেধাজ্ঞা রয়েছে। 116 কংগ্রেস এভাবেই হতে চলেছে নানা বৈচিত্র্যে পরিপূর্ণ। ইলহান ওমরের হিজাব পরে কংগ্রেসে যাওয়ার উপর নিষেধাজ্ঞা 181 আগের। তখন এটি ছিল ভিন্ন একটি কারণে। নারী ও সংখ্যালঘুরা এর সদস্য হননি তখন। তখন সিদ্ধান্ত ছিল সকলেই মাথা খোলা রাখবেন, অর্থাৎ 1900 হ্যাট পরবার বিষয়টি চিন্তা করেই তা করা হয়েছিল। ধর্মীয় সংখ্যালঘুদের কথা তখন তাদের চিন্তায় ছিল না। তখনও বিষয়টি বিতর্কিত ছিল। হ্যাট পরলে ব্রিটিশ ঐতিহ্যের কথা আসতে পারে বলে মনে করা হতো। যাই হোক, হাউস ফ্লোরে হ্যাট নিষিদ্ধ ছিল। সিগারেট খাওয়া, পানীয় খাবার, সেলফোন সেখানে নিষিদ্ধ ছিল। তবে সদস্যরা বাচ্চাদেরকে ফ্লোরে নেয়ার আইন ছিল। এই প্রথম ইলহান ওমর মাথায় স্কার্ফ পরে হাউস ফ্লোরে যাচ্ছেন। এবার বাংলাদেশের খবর। বাংলাদেশে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন নির্বাচন নিয়ে কিছু বলবার নেই। দুর্নীতি মামলায় আদালতে হাজির শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এদিকে সদ্য সমাপ্ত নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে বিরোধী জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে। ঢাকা থেকে এ নিয়ে রিপোর্ট করছেন মতিউর রহমান চৌধুরী।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে দেওয়া স্মারকলিপিতে ঐক্যফ্রন্ট বলেছে নির্বাচনের আগের রাতে 9 মধ্যে সকল দোকানপাট বন্ধ করে সারা দেশে ভুতুড়ে পরিবেশ তৈরি করা হয়। এরপর আইন শৃঙ্খলা বাহিনী ও ভোট গ্রহণ কর্মকর্তা, আওয়ামী লীগ কর্মী ও সন্ত্রাসী বাহিনীর সহায়তায় 30-60% ভোট কেটে ব্যালট বাক্স ভর্তি করা হয়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ, সেনা সদস্যদের নিষ্ক্রিয় করা সহ 17 পয়েন্টে অনিয়মের চিত্র তুলে ধরা হয়। স্মারকলিপি দেওয়ার আগে ঐক্যফ্রন্টের প্রার্থীরা এক বৈঠকে মিলিত হয়ে ভোটের অনিয়ম নিয়ে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। বৈঠকে জামাতে ইসলামের প্রার্থী ছাড়া অন্য সবাই উপস্থিত ছিলেন। ওদিকে বাম গণতান্ত্রিক জোট নজিরবিহীন ভোট ডাকাতি নির্বাচন বাতিলের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। নির্বাচন নিয়ে কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজিরা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত নতুন সংসদের সদস্যরা শপথ নিয়েছেন, এ নিয়ে আমির খসরু রিপোর্ট।
বৃহস্পতিবার সকাল 11টার পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথমে আওয়ামী লীগ, পরে জাতীয় পার্টি এবং মহাজোটভুক্ত অন্যান্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব।
অসুস্থতার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলাম শপথ গ্রহণ করতে পারেননি। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে আওয়ামী লীগ সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে টানা তৃতীয়বারের মতো সংসদ নেতা নির্বাচন করা হয়। এদিকে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় দলটির সংসদ সদস্যরা মহাজোট সরকারে থাকবেন মর্মে সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন। সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
তবে জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্যরা শপথ নেননি।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে মারাত্মক সব অনিয়মের অভিযোগ তদন্ত করতে নিরপেক্ষ এবং পক্ষপাতহীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এ সকল অনিয়মের মধ্যে রয়েছে নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে বিরোধী দলীয় সদস্যদের উপর হামলা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ভোট জালিয়াতি এবং নির্বাচনী কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ। দীর্ঘ এই বিবৃতিতে সংস্থাটি আরও বলেছে, সহিংসতা, বিরোধীদের গণগ্রেপ্তার ও স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে দমন পীড়নের পরে দেশটির নির্বাচন কমিশন ঘোষণা করেছে 30 ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে প্যারিস ভিত্তিক সাংবাদিকদের অধিকার বিষয়ক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনে মিডিয়ার স্বাধীনতা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করে এর নিন্দা জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
তুরস্কের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগজি হত্যা মামলায় বৃহস্পতিবার 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক জামাল খাশোগজি 2 অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে খুন হন। সৌদি প্রেস এজেন্সি জানায়, খুনিদের মৃত্যুদণ্ড বা যথাযথ শাস্তির বিধান করবার জন্য আইনজীবীরা আবেদন করেছেন। অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি, বিষয়টির তদন্ত চলছে এবং তুরস্কের কর্তৃপক্ষকে সব রকম প্রমাণ দিয়ে তদন্তে সহায়তার অনুরোধ করেছে সৌদি কর্তৃপক্ষ। তুরস্ক সে অনুরোধ রাখবে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, সৌদি সরকারের শীর্ষ অবস্থান থেকে এই হত্যাকাণ্ডের নির্দেশ এসেছিল। ইতালিতে উত্তর কোরিয়ার এক কূটনীতিক আত্মগোপন করেছেন এবং তিনি পশ্চিমে আশ্রয় প্রার্থনা করছেন বলে দক্ষিণ কোরিয়ান আইনজীবীরা বলছেন। কিম মিন কি বলেন, তিনি এবং অন্যান্যদেরকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ থেকে বলা হয়েছে নভেম্বরে রাষ্ট্রদূত জো সং গিল এবং তার স্ত্রী রোমে উত্তর কোরিয়া দূতাবাস ত্যাগ করেছেন কাউকে কিছু না জানিয়ে। দক্ষিণ কোরিয়ার পত্রিকা জং অং ইলবো বলেছে, জো পশ্চিমা কোনো দেশের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। এখনও ইতালি সরকারের নিরাপত্তায় থাকা রাষ্ট্রদূত জো এবং তার পরিবার কোন দেশে আশ্রয়ের আবেদন করছেন তা পরিষ্কার করে বলা হয়নি। 2017 সালের অক্টোবর থেকে 48 বছর বয়সী জো ইতালিতে রাষ্ট্রদূত হয়ে দায়িত্ব পালন করছিলেন। ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় এক মন্দিরে নির্দিষ্ট বয়সী নারীদের প্রবেশ অধিকারের ওপর নিষেধাজ্ঞা থাকার পরও 2 নারী সেই মন্দিরে প্রবেশকে ঘিরে প্রতিবাদ বিক্ষোভ চলছে টানা 2য় দিন ধরে। রাজধানী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের বহু মানুষ রাজপথে নেমে এসেছেন এবং বন্ধের ডাক দিয়েছেন। কেরালার সাবারিমালা মন্দিরে পুলিশি নিরাপত্তায় বুধবার 2 নারী প্রবেশের পর এই বিক্ষোভ শুরু হয়। 10 থেকে 50 বছর বয়সী নারীদের সাবারিমালা মন্দিরে প্রবেশের ওপর থাকা নিষেধাজ্ঞা সেপ্টেম্বরে তুলে নেয়ার আদেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই থেকে হিন্দু পুণ্যার্থীরা এর প্রতিবাদ করে আসছেন। চীনের একটি মহাকাশযান চাঁদের দূরবর্তী স্থানে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছে। চীনের টেলিভিশনে বলা হয়েছে, চেঞ্জ ফোর নামক এই যান দক্ষিণ চীনের জিচ্যাং স্যাটেলাইট লঞ্চিং স্টেশন থেকে উড্ডয়নের 1 সপ্তাহ পর চাঁদে অবতরণ করে। অবতরণের পরপরই চেঞ্জ ফোর চাঁদের ছবি পাঠায় পৃথিবী থেকে 4,55,000 কিলোমিটার দূর থেকে। চেঞ্জ ফোর পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখবে। এই ছিল বিশ্ব সংবাদে আজ আমার হাতের খবরগুলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। বাংলাদেশের উত্তরাঞ্চলে তীব্র শীতে কষ্ট পাচ্ছেন বহু মানুষ, বগুড়া থেকে জানাচ্ছেন প্রতীক ওমর।
বগুড়া সহ উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বৃহস্পতিবার মাপা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 5.8 ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতে কাবু হয়ে পড়েছে সব বয়সের মানুষ, বিশেষ করে এই অঞ্চলের ছিন্নমূল মানুষগুলো গরম কাপড়ের অভাবে বেশি কষ্ট পাচ্ছে।
শীতে আমরা কষ্ট করেছি, এখন পর্যন্ত কেউ আমাদের কিছু দেয়নি, তার জন্য আগুন জ্বলে আগুন পড়ছে।
আমরা আস্তাত পড়ে থাকি, আমাদের খেতে কাপড় নাই, কম্বল নাই, খুবই কষ্ট, আমার কিছু পাচ্ছি না।
কেমনি পাচ্ছি বাবা, ন্যাপ নাই, তোসব নাই, আমার খেতা বালিশ নাই, এই শীতের মধ্যে আমি আস্তায় পড়ে আছি বাবা, খুব কাঁপতেছি,
প্রচন্ড শীত, শীতে কাঁপিচ্ছি, বাবা কাপড় কিনে দেয় না।
এদিকে ছিন্নমূল এসব অসহায় মানুষদের পাশে সামাজিক দায়বদ্ধতা থেকেই বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান পথের দিশা ভাসমান স্কুলের উপদেষ্টা গণেশ দাস।
নিজ নিজ অবস্থান থেকে যদি আমাদের একটি করে শীত বস্ত্র এক একজন একটি করে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে এই ছিন্নমূল মানুষগুলো শীতে উপকৃত হয়।
চলতি জানুয়ারি মাসে আরো 2-3 শৈত্যপ্রবাহ আসতে পারে উল্লেখ করে আবহাওয়াবিদ সজীব হোসাইন ভয়েস অফ আমেরিকাকে জানান।
শৈত্যপ্রবাহ সারা দেশের উপরেই মোটামুটি বলা যায়, তো এটার সবচেয়ে বেশি তীব্র শৈত্যপ্রবাহ হচ্ছে আমাদের পঞ্চগড় জেলায়। জানুয়ারি মাসটা বাংলাদেশের জন্য হচ্ছে সবচেয়ে শীতলতম মাস এবং আমরা 2-3 তীব্র শৈত্যপ্রবাহ আমরা সবসময় পেয়ে থাকি সচরাচর জানুয়ারি মাসে, তো এবারেও তার ব্যতিক্রম হবে না।
তীব্র শীতের ফলে এই অঞ্চলের মানুষ অনেকটা ঘরবন্দী হয়ে পড়েছে। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
বাংলাদেশে সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, বিভাজন, মৌলবাদ ও সাম্প্রদায়িক রাজনীতির পরিবর্তে দেশে প্রগতিশীল রাজনীতির চর্চার সময় এসেছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উত্তরাধিকারের কথা চিন্তা করে তা করবেন বলে আশা করছেন তিনি। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল 11 জাতীয় সংসদ নির্বাচন আর সেই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচন ঠিক কতটা সুষ্ঠু হলো, জয় পরাজয়ের কারণগুলো কী, তা জানতে আমরা এখন কথা বলছি সুজন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারের সঙ্গে। বদিউল আলম মজুমদার, শুরুতেই যদি আপনি আমাদেরকে বলেন নির্বাচনটি আসলে কতটা সুষ্ঠু হলো।
নির্বাচন সম্পন্ন হলো এবং এ নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক রকম প্রশ্ন আছে। মহাজোট এটাকে অবশ্যই তারা আনন্দিত, পক্ষান্তরে ঐক্যফ্রন্ট নির্বাচনী ফলাফলকে প্রত্যাখ্যান করেছে, তারা পুনর্নির্বাচনের দাবি করেছে। সুস্পষ্ট যে নির্বাচন নিয়ে বিতর্কের অবসান তো হয় নাই, বরং বিতর্ক শুরু হলো।
বিতর্কের কারণ কি কি বলে আপনি মনে করেন?
বিতর্কের কারণ এই যে মহাজোটের মহা বিজয় আর ঐক্যফ্রন্টের মহাপরাজয়, যেটা যে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন যে এই দুটো দল বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটো দলের ব্যাপক জনপ্রিয়তা আছে। ধারণা করা হয় যে এই দুটো দলেরই 30-40% সমর্থন আছে। এরপরে এই এই বিরাট ফলাফলের মধ্যে বিরাট পার্থক্য, সেটা অনেকের কাছে এটা প্রত্যাশিত ছিল, এই জন্যই যে অনেকে মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ করা হয়েছে। তারা বলেছেন যে নির্বাচনের আগের রাতে ব্যালট বক্সে ব্যালট ভরে রাখা হয়েছে, তাদের এজেন্টদের গ্রেপ্তার করা হয়েছে এবং অনেক এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, এমন অভিযোগও করেছেন। সব মিলিয়ে এসব অভিযোগকে আপনি কিভাবে দেখছেন?
এইসব অভিযোগ তো উঠেছে, যেমন যে আগের রাতে বাক্স ভর্তি করে রাখার, যেমন চট্টগ্রামের একটা কেন্দ্রের যে ভোটের বাক্সের ছবি দেখিয়েছে, আমি এখনই ইন্টারনেটে পড়লাম ওই ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করা হয়েছে। তারপরে গ্রেপ্তার এবং বিরোধী দলের প্রার্থীদের এজেন্টদেরকে এজেন্টরা ছিল না নির্বাচনী মাঠে, কেন্দ্রে ছিল না, এটা তো আমাদের দুইজন নির্বাচন কমিশনার বলেছেন এবং প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তার এতে কিছু করার ছিল না। এটা তো সুস্পষ্ট যে যে এজেন্ট ছিল না কিংবা অভিযোগ উঠেছে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, এইসব অভিযোগ তো উঠেছে। এখন এই অভিযোগগুলো খতিয়ে দেখার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনেই একটা নির্মোহ তদন্তের মাধ্যমে নিরূপণ করতে পারে এই এই অভিযোগগুলো কতটুকু সত্য। এবং নির্বাচন কমিশন বলছে যে এই জন্য অভিযোগ করতে হবে সরাসরি, এই জন্য অভিযোগ করার প্রয়োজনীয়তা নেই। যে আমাদের একটা আদালতের রায় আছে সুস্পষ্ট জাবাদুল্লকের, যদি নির্বাচনের সময়ে যদি প্রশ্ন উঠে, যদি নির্বাচনের কারচুপি নিয়ে কিংবা নির্বাচনী ফলাফলকে বিভিন্নভাবে প্রভাবিত করার যদি প্রশ্ন উঠে, তাহলে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে যে তদন্ত সাপেক্ষে এমনকি নির্বাচনী ফলাফল বাতিল করার। তাই কেউ অভিযোগ করতে হবে এই জন্য নির্বাচন কমিশনের অপেক্ষা করার কোনো প্রয়োজনীয়তা নেই, তাদের সেই ক্ষমতা আছে। তো আমি আশা করব যে নির্বাচন কমিশন এবারে তার করণীয় করবে।
আমরা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঐক্যফ্রন্ট কেন পরাজয় বরণ করেছে এমন পরাজয়, তার অনেকগুলো কারণ বলেছেন। তার মধ্যে আমরা যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথা ধরি, তিনি বলেছেন যে আসলে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল থাকার কারণে তারা এজেন্ট দিতে পারেননি এবং কোথাও কোথাও কেন্দ্রীয় নেতারা ভোটও দিতে যাননি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
বিএনপি সাংগঠনিক কাঠামো ব্যাপক দুর্বলতা আছে এবং বলতে গেলে বিএনপি একটা কোমর ভাঙ্গা দল, এবং তারা নির্বাচনী এজেন্ট দিতে পারে নাই। এই জন্য আমার মনে হয় নির্বাচন কমিশনকেই এই প্রশ্নের উত্তর দিতে হবে, কেন তারা নির্বাচন এজেন্ট দিতে পারলো না। যে অনেক রকম অভিযোগ উঠেছে নির্বাচনের আগেই, মামলা হামলা, তারপরে গ্রেপ্তার, এমনকি প্রথমবারের মতো আমরা দেখেছি যে বিরোধী দলের প্রার্থীদের গাড়ি ব্যবহারের উপর আক্রমণ হয়েছে। তো নির্বাচন কমিশন এই ব্যাপারে সামান্যতম উদ্যোগ নেন নাই। নির্বাচন কমিশন কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বলেও আমাদের জানা নেই। নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা আছে, নির্বাচন কমিশন এমনকি প্রার্থীটা বাতিল করতে পারে। তো নির্বাচন কমিশন যদি যে ব্যবস্থা নিতে, নির্বাচন কমিশন যদি এই যে মামলা এবং গ্রেপ্তার অনেকগুলো গায়েবী মামলা হয়েছে এগুলোর ব্যাপারে যদি কার্যকর ব্যবস্থা নিত, তাহলে যে বিরোধী দলের প্রার্থীরা এলাকা ছাড়া হইত না অনেকেই, এবং বিরোধী দলের নেতা কর্মীরাও নির্বাচনের দিনে এবং নির্বাচনের আগে প্রচার প্রচারণা চালাতে নির্বাচনের দিনে এজেন্ট দিতে পারত বলে অনেকের ধারণা। তো এই এটা আমি তো মনে করি নির্বাচন কমিশনের ব্যর্থতা, যে সমতল ক্ষেত্র প্রস্তুতের ব্যাপারে তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালনে যে নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ হয়েছে।
আপনি যেমনটা বলছিলেন যে বিএনপি অথবা জাতীয় ঐক্য ফ্রন্ট তাদের বিরুদ্ধে গ্রেপ্তার, সমতল ভূমি তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন, সেসব অভিযোগ বিএনপি এবং জাতীয় ঐক্য ফ্রন্টের পক্ষ থেকেও করেছে, তারপরও আপনি কি মনে করেন যে আসলে একটি নির্বাচনের জন্য এবং বিশেষ করে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যা বলা হচ্ছে যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা এই নির্বাচনে অংশ নিয়েছেন আন্দোলনের অংশ হিসেবে, সেই আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল অথবা প্রস্তুতির কি ঘাটতি ছিল বলে আপনি মনে করেন?
নিঃসন্দেহে তাদের প্রস্তুতির ঘাটতি ছিল, কারণ তারা তারা দৌড়ের উপরে ছিল। তারা আমি একটা উদাহরণ দেই, প্রার্থীরা হলফনামার মাধ্যমে অনেকগুলো তথ্য দিতে হয়, এবার আমরা যে হলফনামা গুলো সংগ্রহ করেছি যে মহাজোটের প্রার্থীদের 299 জন প্রার্থীর মধ্যে অতীতে মামলা ছিল প্রায় 550টি মামলা ছিল অতীতে মহাজোটের প্রার্থীদের, এবং অতীতে ঐক্যফ্রন্টের প্রার্থীদেরও একই সংখ্যক মামলা ছিল, কিন্তু বর্তমান মামলার সংখ্যা ঐক্যজোটের যে মহাজোটের প্রার্থীদের বিরুদ্ধে মাত্র 34টি মামলা ছিল 20 জন প্রার্থীর বিরুদ্ধে, আর যে ঐক্যফ্রন্টের প্রার্থীদের বিরুদ্ধে 2,568টি মামলা ছিল। এই যে মামলার উল্লম্ফন এটা তো, এবং এরপরে গ্রেফতার, এমনকি আগের রাত পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, এইগুলো তো প্রভাব পড়েছে এগুলো তো, এবং নির্বাচন কমিশন এর ব্যাপারে কোন রকম উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে যে যাতে প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারে, তারা তাদের নির্বাচনী কর্মকাণ্ড চালাতে পারে। আর এইসব তো অবশ্যই যে বিএনপিকে অনেক দুর্বল করে ফেলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ এসছে যে এই একটা সমঝোতার মাধ্যমে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, যাতে উইল অফ দি পিপল, জনগণের সম্মতির ভিত্তিতেই সরকার গঠিত হয়, এবং আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা যেন অব্যাহত থাকে, গণতান্ত্রিক প্রক্রিয়াটা যেন বিকাশ ঘটে, এবং একই সাথে সুশাসন প্রতিষ্ঠিত হয়, এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী কতগুলো অঙ্গীকার করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। তো আমি আশা করবো যে তার মন্ত্রিসভায় কোনো দুর্নীতিবাদ যেন স্থান না পায়। মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠনের পর তার কতগুলো গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে, বাংলাদেশকে একটা ইতিবাচক রাজনীতির দিকে নিয়ে যাওয়া, তার উত্তরাধিকারের কথা চিন্তা করে, তার লিগেসির কথা চিন্তা করে, তিনি বঙ্গবন্ধুর কন্যা, আমাদের বিভাজনের রাজনীতি, বিলুপ্ত করার রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, মৌলবাদের রাজনীতির পরিবর্তে প্রগতিশীল রাজনীতি এবং অন্তর্ভুক্তিকরণের রাজনীতি চর্চার আজকে আমাদের সময় এসছে, এবং আমাদের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, যাতে মানুষের ভোটের ভিত্তিতেই সরকারের রদবদল হয়, সেটা প্রতিষ্ঠার সময় এসছে। কারণ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা যদি জোরদার না হয়, এটা যদি বিকশিত না হয়, তাহলে আমাদের যে অর্থনৈতিক অগ্রযাত্রা সেটাও টেকসই হবে না।
বদিউল আলম মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা নারী কণ্ঠ। আজকের নারী কণ্ঠ পরিবেশন করছেন সঞ্জনা ফিরোজ।
ধন্যবাদ সাবরিনা। আজ নারী কণ্ঠে শোনাব এলিজাবেথ ওয়ারেন, যিনি দলের মনোনয়ন পেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং আরও শোনাব কিছুক্ষণের মধ্যে কংগ্রেসে শপথ নিতে যাওয়া 102 জন নারীর কথা। যুক্তরাষ্ট্রের সেনেটর এলিজাবেথ ওয়ারেন 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। সোমবার সংবাদকর্মীদের ওয়ারেন জানান, তিনি চান যুক্তরাষ্ট্রকে আবারও সুযোগের দেশে পরিণত করতে। শুধু বিত্তমানদের জন্য নয়, পুরো যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য তিনি এই সুযোগ তৈরি করতে চান। ম্যাসাচুসেটসের এই সেনেটর তিনি প্রথম ডেমোক্রেট যিনি দলের সভাপতির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করতে আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছেন। এলিজাবেথ ওয়ারেন বলছিলেন,
আমেরিকাস মিডল ক্লাস is getting hollowed out and opportunity for too many of our young people is shrinking, so I'm in this fight all the way.
তিনি বলছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবিত্তদের কোণঠাসা করে ফেলা হচ্ছে, তরুণ সমাজ যেন নিজেদের প্রতিষ্ঠিত করতে সুযোগ তারা যেন নিজেদের প্রতিষ্ঠিত করতে সুযোগ পাচ্ছে না, এবং এই সব কিছুর জন্য আমি তাদের জনপ্রতিনিধি হয়ে কাজ করব। ওয়ারেন বলছিলেন, দাতা সংস্থাদের থেকে ঋণমুক্ত থাকার জন্য তিনি তৃণমূল পর্যায় থেকে প্রচারণার কাজ করবেন। ওয়ারেন বলেন,
I don't think we ought to be running campaigns that are funded by billionaires, whether it goes through super PACs or their own money that they're spending. Democrats are the party of the people.
ওয়ারেন বলছিলেন, আমার মনে হয় না প্রচারণার জন্য বিত্তবানদের কাছ থেকে অর্থ নেবার প্রয়োজন আছে। ডেমোক্রেট জনগণের দল এবং আমরা একত্রিত হয়ে আমাদের প্রচারণার খরচ নিজেরাই বহন করব। আমরা মানুষের মাধ্যমে আমাদের প্রচারণার কাজ করে থাকি এবং আমি ঘোষণা দেবার পরপরই যুক্তরাষ্ট্রের 50টি রাজ্য থেকে অনুদান পেয়েছি। অনুদান পেয়েছি ডিসি এবং পোয়েটোরিকো থেকেও। তবে যারা ওয়ারেনের কথা পছন্দ করছেন, তার পরিকল্পনাগুলোকে স্বাগত জানাচ্ছেন, তারা ভাবছেন ওয়ারেন ভোটার তালিকায় বৈচিত্র্য আনতে কতটা সফল হবেন। আদিবাসী বংশোদ্ভূত হবার বিষয়ে ওয়ারেনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বাগযুদ্ধ তার ভাবমূর্তির উন্নতি সাধনে তেমন কোনো সহায়ক হয়নি। তার ওপর প্রেসিডেন্ট ট্রাম্পকে ভুল প্রমাণিত করার জন্য ওয়ারেন যেই চিত্র তৈরি করেছেন তা এই পুরো বিষয়টিকে আরও খারাপের পর্যায়ে নিয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ওয়ারেন সম্পর্কে যা বললেন,
This Elizabeth Warren, I call her goofy, Elizabeth Warren, she's one of the worst senators in the entire United States Senate. She's gotten practically nothing done, practically nothing passed.
প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন, আমার কাছে এলিজাবেথ ওয়ারেনকে কাণ্ডজ্ঞানহীন মনে হয়। তিনি যুক্তরাষ্ট্রের সবচাইতে খারাপ একজন সেনেটর। তিনি এই পর্যন্ত কোনো উল্লেখযোগ্য কাজ করেননি এবং তিনি যদি পারতেন তাহলে কর 95% নিয়ে যেতেন। ওয়ারেন সংবাদকর্মীদের জানান, যুক্তরাষ্ট্রের জনগণ তাদেরকেই ভোট দেবে যারা তাদের জন্য জনগণের জন্য কাজ করবে। ওয়ারেন আরও যা বললেন,
Republicans, Donald Trump have made clear they think government should work for the wealthy and the well-connected. And right now that's exactly what it's doing. I think it ought to work for everyone else. And that's what this fight is about.
Warren বলছিলেন, রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তাদের বিভিন্ন কাজের মাধ্যমে যে যুক্তরাষ্ট্রের সরকার শুধুমাত্র বিত্তবানদের জন্য এবং যাদের সঙ্গে সখ্যতা রয়েছে তাদের জন্য কাজ করবে। কিন্তু আমার মতে এমন একটি সরকার প্রয়োজন যে সবার জন্য কাজ করবে, কোনো নির্দিষ্ট দল মত গোষ্ঠীর জন্য নয়। এলিজাবেথ ওয়ারেন নিজেকে একজন পুঁজিবাদী বলে দাবি করেন, তবে তিনি চুরির বিপক্ষে। তিনি যদি তার দলের মনোনয়ন পান তাহলে তিনি ট্রাম্পের বিপক্ষে লড়াই করবেন। ক্ষমতায় বহাল থাকা প্রেসিডেন্টের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তার মতে দুর্দান্ত একটি বিষয়। তবে ট্রাম্প খুবই নির্মম। এদিকে আজ কিছুক্ষণের মধ্যে যুক্তরাষ্ট্রের 116তম কংগ্রেসে নারী শক্তির অনন্য দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে। শপথ নিতে যাচ্ছেন মেয়াদ মধ্যবর্তী নির্বাচনে জয়ী প্রার্থীরা। রিপাবলিকানরা 2 বছর হোয়াইট হাউস, সেনেট, প্রতিনিধি পরিষদ নিজেদের নিয়ন্ত্রণে রাখার পর সংখ্যাগরিষ্ঠ পায় ডেমোক্র্যাট। 435টি আসনের মধ্যে ডেমোক্র্যাট 235টি আসনে জয়লাভ করে। ধারণা করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি ন্যান্সি পেলোসি দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছেন হাউস স্পিকার। এর আগে 2007 থেকে 2011 পর্যন্ত পেলোসি এই দায়িত্ব পালন করেন। তিনি প্রথম নারী যিনি হাউজের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং যুক্তরাষ্ট্রের 60 বছরের ইতিহাসে তিনি হবেন প্রথম নারী যিনি দল পরাজিত হবার পরও স্পিকার হিসেবে পুনরায় দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন। এই প্রথম কংগ্রেসে দেখা যাবে বৈচিত্র্য। শপথ নিতে যাওয়া 102 জন নারীদের মধ্যে রয়েছেন সর্বকনিষ্ঠ নির্বাচিত কংগ্রেস প্রতিনিধি নিউ ইয়র্কের আলেকজান্ড্রা ওকাসিও কর্টেজ, রয়েছেন নির্বাচিত 2 মুসলিম নারী মিশিগানের রশিদা তালিব এবং মিনেসোটার ওমর এলান, আরও আছেন প্রথমবারের মতো নির্বাচিত হওয়া আদিবাসী নারী নিউ মেক্সিকোর ডেব হ্যালেন্ড এবং ক্যানসাসের শরিস ডেভিডস। 2 মুসলিম নারীর মধ্যে ইলান ওমর ক্যাপিটল হিলের চিত্র পরিবর্তন করতে চলেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ম অনুযায়ী হিজাব নিষিদ্ধ, কিন্তু ইলান ওমর হয়তো হতে যাচ্ছেন সেই নারী যিনি এই নিষেধাজ্ঞার একটু বদল আনতে যাচ্ছেন। 181 বছর আগের করা এই নিয়ম করা হয়েছিল যখন কংগ্রেসের চিত্র ছিল ভিন্ন। তখন নারী এবং সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করা হতো। বলা হয় কোনো বৈষম্য তৈরির জন্য এই আইন করা হয়নি, কিন্তু তারপরও এই আইন নিয়ে অনেক সমালোচনা হয় সেই সময়েই। 2010 সালের একজন ডেমোক্রেট সদস্য ফ্লোরিডার প্রতিনিধি ফ্রেডেরিকা উইলসন তখনকার স্পিকার জন বোয়েনারের কাছে আহ্বান জানান এই নিয়ম বন্ধ করতে, কিন্তু এই বিষয়ে পরবর্তীতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ম্যাসাচুসেটসের প্রতিনিধি জিম ম্যাকগভার্ন এবং প্রতিনিধি ন্যান্সি পেলোসি সহ ওমর এলান একটি প্রস্তাব অনুমোদনের জন্য চেষ্টা করছেন যাতে করে তাঁকে হিজাব পরার অনুমতি দেয়া হয় প্রতিনিধি পরিষদে। শপথ নিতে যাওয়া নারীদের অভিনন্দন জানিয়ে আজকের নারী কণ্ঠ এখানেই শেষ করছি। যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা প্রযুক্তিবিদ এলন মাস্ক সড়ক যানজট নিরসনে নতুন একটি ব্যবস্থা চালু করার চেষ্টা করছেন। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে সংবাদদাতা আবু নাসের রাজীব।
আমি এখন দাঁড়িয়ে আছি স্পেস এক্স হেডকোয়ার্টারের সামনে। এই কোম্পানির প্রতিষ্ঠাতা এলন মাস্ক, তিনি বোরিং কোম্পানি নামে আরেকটি কোম্পানি করেছেন এবং সেই কোম্পানির তত্ত্বাবধানেই, তাদের ফান্ডিংয়েই এখানকার নিচ দিয়ে একটি টানেল করা হয়েছে এবং সেই টানেলেই এই লুপ প্রযুক্তির পরীক্ষা চালানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ক্ষেত্রে এলন মাস্ক একটি বিস্ময়ের নাম। মাত্র 47 বছর বয়সে এ পর্যন্ত প্রতিষ্ঠা করেছেন একের পর এক সফল কোম্পানি। এগুলোর মধ্যে রয়েছে অনলাইনে টাকা আদান প্রদানের প্ল্যাটফর্ম পেপ্যাল, মহাকাশে নভোযান পাঠানোর অন্যতম সফল কোম্পানি স্পেস এক্স, আর বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলা মোটরস। প্রযুক্তির যে ক্ষেত্রেই তিনি হাত দিয়েছেন সেখানেই হয়েছেন সফল। পৃথিবীর অন্যতম একজন ধনী মানুষও তিনি। এক হিসাবে তাঁর সম্পদের পরিমাণ $22 বিলিয়নেরও বেশি। এলন মাস্ক গত 16 বছর ধরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে বসবাস করছেন। এই শহরের যানজট প্রায়শই অসহনীয় মাত্রায় চলে যায়। বছর দুয়েক আগে এলন মাস্ক ভাবলেন যানজট নিরসনে তার কিছু করা উচিত। অনেকটা খেয়ালের বশেই প্রতিষ্ঠা করলেন দি বোরিং কোম্পানি। ঘোষণা দিলেন তার কোম্পানি লস অ্যাঞ্জেলেসে প্রায় 2 মাইল লম্বা একটি টানেল খুঁড়বে। সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হবে নতুন এক প্রযুক্তির।
এলন
মাস্ক বলছিলেন, আপনি যদি লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, প্যারিস বা লন্ডন শহরে ঘন্টায় 150 মাইল গতিতে চলাচল করতে পারেন, তাহলে তা হবে এক অভাবনীয় সাফল্য। কিন্তু যানজট আমাদের আত্মার শান্তিকে নষ্ট করছে। এটা অনেকটা আপনার আত্মার উপরে অ্যাসিড ঢেলে দেওয়ার মতো অসহ্য একটা ব্যাপার। এর একটা বিহিত করতেই হবে। 16 বছর ধরে আমি লস অ্যাঞ্জেলেসে বাস করছি। যানজটের অবস্থা প্রতি বছরই খারাপ হচ্ছে। এজন্য দোজকের সপ্তম স্তর থেকে অষ্টম স্তরে যাওয়ার মতো অবস্থা। অবশেষে একটা কিছু করা গেল। আমি মনে করি আমাদের নতুন এই প্রযুক্তি যানজটের সমস্যা সমাধান করতে পারবে। নতুন এই প্রযুক্তি কিভাবে কাজ করবে? কথা বলছিলাম শেখ মঈনুদ্দিনের সাথে। তিনি ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের একজন প্রকৌশলী।
এই প্রযুক্তিটা যেভাবে কাজ করছে সেটা হচ্ছে, আপনার একটা টানেল তৈরি করা হচ্ছে অ্যাবাউট 40 ফিট ডাউন আপনার সারফেস থেকে, এবং আপনি যখন গাড়ি নিয়ে আসবেন গাড়িটা একটা এলিভেটরে করে নিচে নেমে যাবে, এবং নিচে নেমে যে একটা প্যাডের উপরে ওটাকে তুলে দিবে, এবং ওই প্যাডটা তখন অ্যাবাউট 120 মাইলস পার আওয়ার অথবা 130 মাইলস পার আওয়ার বেগে যাবে। যে অন্য সাইডে যখন যাবে তখন ওখান থেকে আর একটা এলিভেটর ওই গাড়িটাকে আবার রাস্তায় তুলে আনবে। এইটাই হচ্ছে মেইন। তো এটা আপনার গাড়িও নিতে পারে, অথবা কতগুলো আপনার পড বলছে ওরা, সেটাতে অ্যাবাউট 8 to 12 পিপল আপনার নিবে। সেটাতে করে এটা আপনার পিপলস মুভার হিসেবে ইউজ হতে পারে, অথবা গাড়িও ইউজ হতে পারে।
এলন মাস্ক বলছেন দি বোরিং কোম্পানির লুপ সিস্টেম যোগাযোগ ব্যবস্থায় নাটকীয় প্রযুক্তিগত পরিবর্তন আনবে।
The way it works is there'll be a main artery for the tunnel which travels at 150 miles an hour. It's kind of like an underground highway. So
তিনি বলছিলেন, আপনি যদি মাটির নিচের সাবওয়ে ট্রেনের কথা চিন্তা করেন, তাহলে সেখানে মূলত অল্প দূরত্বের মধ্যে অনেকগুলো স্টেশন থাকে। সবগুলো স্টেশনেই ট্রেনকে থামতে হয়, যার ফলে ঘন্টায় 10 মাইলের বেশি গতিতে চলাচল করা সম্ভব হয় না। কিন্তু লুপ প্রযুক্তিতে ঘন্টায় 150 মাইল গতিতে চলাচল করা সম্ভব। অল্প দূরত্বের ব্যবধানে আপনাকে থামতে হবে না। আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর সামান্য আগে কেবল আপনাকে টানেল থেকে বের হতে হবে। এক টানেল থেকে আরেক টানেলে আপনার গাড়ি আপনাআপনি চলে যাবে। এটা অনেকটা মাটির নিচে ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল মহাসড়ক ব্যবস্থার মতো। নতুন এই প্রযুক্তি কি সত্যি যানজট সমাধানের সবচেয়ে উপযোগী ব্যবস্থা? প্রকৌশলী শেখ মঈনুদ্দিন বলছিলেন, তার মনে হয় না ইলন মাস্কের এই লুপ প্রযুক্তি খুব একটা ফলপ্রসূ হবে।
আমার যেটা মনে হয়, দিস ইজ এ ভেরি গুড প্রজেক্ট, কিন্তু এলের মতো জায়গা যানজটের জন্য ঠিক মনে হয় না। এটা খুব টু এক্সপেন্সিভ টু, মানে আপনার এই যানজট নিরসনের জন্য। তো আমার কাছে যেটা মনে হয়, এটা অতটা ফলপ্রসূ হয়তো হবে না ইভেনচুয়ালি, বাট দিস ইজ দ্য টেস্ট পাইলট, আমি দিস ইজ দ্য টেস্ট প্রজেক্ট, সো উইল সি। মানে থিং ইজ, আপনার আপনি জিনিসটাকে এভাবে দেখেন, এক একটা ফ্রিওয়ে আপনার পার ডেতে অলমোস্ট লাইক 350 to 370,000 গাড়ি বহন করছে এক একটা ফ্রিওয়ে। এবং এটাতে যখন আসবে, এক একটা গাড়ি থামবে, ওটাকে নিচে নামাবে 40 ফিট, তারপরে আপনার পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে নিয়ে যাবে, তারপর আবার ওটাকে উঠাবে, এই যে টাইমটা লাগবে এবং এই যে টাইমটা ওয়েস্ট করবে, এবং এতগুলো ভেহিকলের জন্যে জাস্ট ওয়ান কার অ্যাট এ টাইম, ইট ডাজন্ট লুক দ্যাট। এবং প্লাস টানেলিং ইজ ভেরি এক্সপেন্সিভ।
ইলন মাস্ক স্বীকার করছেন লুপ প্রযুক্তি খুবই ব্যয়বহুল।
সো হোয়াটস দ্য প্রবলেম উইথ টানেলস? দে ইউজুয়ালি টেক আ ভেরি লং টাইম টু বিল্ড।
তিনি বলছিলেন, লুপ প্রযুক্তির একটা বড় সমস্যা হলো টানেল তৈরি করতে অনেক সময় লাগে, ব্যয়ও অনেক বেশি। সাধারণত 1 মাইল লম্বা টানেল খুঁড়তে 3 থেকে 6 মাস সময় লাগে। কখনো কখনো 1 মাইল টানেল খুঁড়তে 1 বছরও লেগে যায়। আর 1 মাইল টানেল তৈরি করতে $1 বিলিয়ন মতো খরচ হয়। লস অ্যাঞ্জেলেসের পাতাল রেল সম্প্রতি 2.5 মাইলের মতো বাড়ানো হয়েছে, তাতে খরচ পড়েছে $2 বিলিয়ন। নিউ ইয়র্কে 1 মাইল পাতাল রেল সম্প্রসারণে খরচ হয়েছে $2 বিলিয়ন। তাই টানেল তৈরির প্রযুক্তিতে অবশ্যই আমাদের বড় ধরনের পরিবর্তন আনতে হবে। লুপ প্রযুক্তি সমালোচকরা মনে করেন, নানা কারণে এই ব্যবস্থা যানজট নিরসনের জন্য সবচেয়ে ভালো উপায় নয়। ইলন মাস্ক বলছেন, যানজট নিরসনের জন্য অনেকেই উড়ন্ত গাড়ির কথা বলছেন, কেউ বলছেন গণপরিবহন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে।
The thing is, like, why tunnels? You know, sometimes people say, what about like flying cars and all these other things?
তিনি বলছিলেন, আপনি ইচ্ছে করলে উড়ন্ত গাড়ির কথা ভাবতে পারেন, কিন্তু এতে কিছু সমস্যা রয়েছে। উড়ন্ত গাড়ি আসলে এক ধরনের হেলিকপ্টার, যাতে চাকা লাগানো আছে। এগুলো অনেক শব্দ তৈরি করে, বাতাসে প্রচণ্ড গতি থাকায় উড়ন্ত গাড়ি খুব সহজেই দুর্ঘটনার শিকার হতে পারে। বৃষ্টি, ঘূর্ণিঝড় বা তুষারপাত যাই হোক না কেন, টানেলে চলাচল করতে কোনো সমস্যা নেই। ভবিষ্যতে বড় আকারের লুপ প্রযুক্তি আসলেই কাজ করবে কিনা তা নিয়ে পরিবহন বিশেষজ্ঞদের যথেষ্ট সন্দেহ রয়েছে। শেখ মঈনুদ্দিন মনে করেন, সব সন্দেহের অবসান ঘটিয়ে এই প্রযুক্তি যদি সত্যি যানজট নিরসনে কাজ করে, তবে সেটা হবে এক নাটকীয় অগ্রগতি।
এটা সাকসেসফুল হয় তাহলে এটা অবশ্যই একটা নাটকীয় পরিবর্তন আনবে আপনার ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিতে। তবে এটার অবশ্যই দুটা সাইডই রয়ে গেছে। অনেক অনেক বিশেষজ্ঞরা বলছেন যে এটা হয়তো এনাফ না ফর এলের মতো জায়গায় আপনার এই যানজট নিরসনের জন্যে, এই প্রযুক্তিটা হয়তো এনাফ না, কারণ এটা একটা লেন গাড়ি যাবে এবং একটা লেনে আপনার একটা একটা করে গাড়ি যাবে, সো প্রবাবলি উইল নট ওয়ার্ক। বাট অ্যাট দ্য সেম টাইম যদি এটা কাজ করে, তাহলে ইট উইল বি এ ভেরি বিগ থিং ফর আপনার অনেক বড় বড় শহরের জন্য।
বোরিং কোম্পানি ইতিমধ্যেই শিকাগো শহরে 18 মাইল লম্বা একটি টানেল খুঁড়ে তাতে লুপ প্রযুক্তি চালু করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। পাশাপাশি তারা মাটির উপরে হাইপার লুপ নামের আরেকটি প্রযুক্তি নিয়ে কাজ করছে। এই পদ্ধতিতে ঘন্টায় 700 মাইল গতিতে চলাচল সম্ভব হতে পারে। তবে আসলেই এটা বাস্তবে রূপ নেবে কি না তা দেখার জন্য আমাদেরকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। আবু নাসের রাজীব, ভয়েস অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়া।
ভারতের পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে হলে নতুন নিয়ম চালু হচ্ছে। এ নিয়ে কলকাতায় পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে কথা বলছেন আসানুল হক।
ধন্যবাদ। যেমনটি শুনলেন, ভারতের পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে চিকিৎসক দেখাতে হলে ডিজিটাল রেশন কার্ড অথবা মোবাইল ফোন লাগবে এবং এ দুটোর যে কোনো একটি অবশ্যই লাগবে, বিশেষ করে মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালগুলোতে। এমন নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর। চলতি মাসের 15 তারিখ থেকে এটি কার্যকর করা হবে। এ সম্পর্কে কলকাতা থেকে এখন পরমাশিস ঘোষ রায় আমাদের সাথে যোগ দিচ্ছেন কথা বলতে। পরমাশিস, পশ্চিমবঙ্গ সরকার এরকম একটা সিদ্ধান্ত নিল যে এখন থেকে চিকিৎসক দেখাতে হলে অবশ্যই ডিজিটাল রেশন কার্ড অথবা মোবাইল ফোন প্রয়োজন হবে, কেন?
কারণটা হচ্ছে এরকম যে আমাদের রাজ্যে মূলত সরকারি হাসপাতালে পরিসংখ্যান বলছে সাধারণ মানুষ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষরা সরকারি হাসপাতালে যান। জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোতে সারা দিনে হাসপাতালে আউটডোরে বা অন্যান্য ক্ষেত্রে ইমার্জেন্সিতে যে জাতীয় রাশ থাকে, যে জাতীয় ভিড় থাকে, সেই মুমূর্ষ রোগীকে নিয়ে যখন তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবরা আসেন হাসপাতালে তাকে দেখানোর জন্যে, সেই সময় যাতে খুব দ্রুততার সঙ্গে চিকিৎসা পরিষেবা মুমূর্ষ রোগীকে বা মানে হাসপাতালে ভর্তি হবে পেশেন্টকে দেওয়া যায়, সেই জন্য দ্রুততার সঙ্গে কাজ করার জন্য ডিজিটাল রেশন কার্ড বা মোবাইল ফোনের ইউনিক মানে আইডেন্টিফিকেশন নাম্বারকে ইউজ করার জন্য সরকার কিন্তু এই পদক্ষেপটা নিয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা কি বলছেন এ সম্পর্কে?
স্বাস্থ্য কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে যে এই নতুন ব্যবস্থা চালু হলে রোগীকে কখনোই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, ভোগান্তি অনেক কমবে। তার একটাই কারণ, ডিজিটাল রেশন কার্ডের মধ্যে যে মানে কিউআর কোড থাকে সেইটাকে, সেই নাম্বারটাকে ক্লিক করলেই সেই রেশন দোকান মানে সেই রেশন কার্ড যা যে ব্যক্তির, সে বিলো পপার্টি লেভেল না মধ্যবিত্ত পরিবারের মানুষ, তার টোটাল অ্যাড্রেসটা পাওয়া যাবে সেই নাম্বারটাতে। আর সেটা সময় দিয়ে এন্ট্রি করতে হবে না, কিন্তু রুগীকে খুব তাড়াতাড়ি তাকে চিকিৎসা পরিষেবাটা দেওয়া যাবে। অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে হয়ে যাবে, কোনো লাইন দেওয়ার আর প্রশ্ন থাকবে না।
যে উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে সেই উদ্দেশ্য কি আসলেই সফল হবে?
দেখুন, এটা একটা একটা পলিসির ব্যাপার, একটা পলিসি নিয়েছে গভর্নমেন্ট, এটা সমীক্ষা করা হয়েছে, পলিসি মেকাররা সমীক্ষাটা করেছেন, বিশেষজ্ঞরা রয়েছেন, একটা কাজ তারা উদ্যোগ নিয়েছেন, একটা ভালো আশাব্যঞ্জক পরিস্থিতি নিশ্চয়ই আগামী দিন আমরা পাবো। তার খারাপ দিক নেই যে তা না, কতটা সেটা সার্থক হবে সেটা তো সময় বলবে, কিন্তু একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে কাজটা অগ্রগতি গভর্নমেন্ট নিতে চাইছে, অবশ্যই আশা করা যায় ভালো হবে।
সাধারণ মানুষের প্রতিক্রিয়া কিছু জানা গেছে?
হ্যাঁ, অবশ্যই। আমি আজকে দুজন আরজিকর হাসপাতালে, আরজিকর মেডিকেল কলেজ উত্তর কলকাতায় আছে, সেখানে গেছিলাম, সেখানে দুজন রোগী ভর্তি আছে, তাদের পরিজনদের সঙ্গে আমি কথা বলেছি, আমি সেটা আপনাদের শোনাতে চাইছি।
আপনার নাম কি?
আনন্দ মালিক।
বাড়ি কোথায়?
দক্ষিণ চব্বিশ পরগনা, মগরাহাট থানা, মল্লপুর গ্রাম।
এই আরজিকর হাসপাতালে কে ভর্তি আছে?
আমার মা ভর্তি আছে।
কতদিন?
আজ প্রায় 15 দিন।
আপনি কি জানেন যে সরকারি হাসপাতালে এখন থেকে ভর্তি করতে গেলে রেশন কার্ড বা মোবাইল ফোন লাগবে, সেটার ব্যাপারে কিছু জানেন?
হ্যাঁ, শুনেছি 15 তারিখ থেকে চালু হওয়ার কথা আছে। তো আমাদের গরিব মানুষ তো আমরা, যদি এই সুবিধাটা পাই যে রেশন কার্ড ডিজিটাল নিয়ে এলে যদি রুগীকে ভর্তি করা যায় তাহলে আমাদের খুব সুবিধা হয়, আর এমএলএ এমপিদের কাছে কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করার দরকার নেই, আর আমরা তো খুব গরিব শ্রেণীর মানুষ, আমরা আমাদের বিপিএল কার্ড আছে,
তোমার নাম কি?
রাজেশ হাজরা।
তুমি আর বাড়ি কোথায়?
আমার বাড়ি ডায়মন্ডহাবড়া।
তোমার বাড়ি কে ভর্তি আছে এখানে?
আমার কাকা ভর্তি আছে।
কতদিন?
এই তো 8 দিন হচ্ছে।
তুমি কি জানো যে রেশন কার্ড বা ডিজিটাল রেশন কার্ড বা মোবাইল নিলে ভর্তি হবে, এখানে সুযোগ সুবিধা পাবে, এই বিষয়টা কেমন চোখে দেখছো? এটা হলে কি তোমাদের সুবিধা হবে?
এটা হলে খুবই ভালো হবে। শুনেছিলাম 15 তারিখ থেকে এই জিনিসটা চালু হবে। চালু হলে তো আমাদের খুবই ভালো, কেননা আমাদের তো সাথে সবসময় তো মোবাইল থাকে, আর যদি এই রেশন কার্ডটা তো হলে হয় তাহলে তো খুবই সুবিধা। আর 5 জায়গায় ছুটতে হবে না, আমাদের এই ছোট জিনিসে যদি হয়ে যায় তাহলে খুবই ভালো।
তো রাজ্য সরকারের কাছে তোমাদের এই বিষয়ে আর বলার কি আছে?
রাজ্য সরকারের কাছে অনেক অনেক ধন্যবাদ, আমরা এই জিনিসটা পেলে খুবই খুশি হব।
শুনলাম আমরা ইতিবাচক প্রতিক্রিয়াই পাওয়া যাচ্ছে, তো কোনো চিকিৎসকের সাথে আপনি কথা বলেছেন?
অবশ্যই, আমাদের উত্তর কলকাতার একেবারে উত্তর চব্বিশ পরগনার যে সাগর দত্ত মেডিকেল কলেজ, সেখানে আমি গেছিলাম আজকে। ডাক্তার অবিনাশ গুপ্ত সরকারি হাসপাতালের চিকিৎসক, তাকে এই বিষয়টার একটা আলোকপাত করতে বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম আপনার কি মতামত, সে ব্যাপারেও তিনি মতামত দিচ্ছে, শুনব।
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যমন্ত্রক রাজ্যের সাধারণ নাগরিকদের চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশিকা জারি করেছে, ডিজিটাল রেশন কার্ড কিংবা মোবাইল নিয়ে সরকারি হাসপাতালে গেলে দ্রুততার সঙ্গে চিকিৎসা পাবে এবং বিনা পয়সা যে চিকিৎসা সে পাওয়ার দরকার সে ব্যাপারটা স্বাস্থ্যমন্ত্রকের বুঝে নিতে সুবিধা হবে। এ ব্যাপারে আমরা পেয়েছি সরকারি হাসপাতাল সাগর দত্ত মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসক ডক্টর অবিনাশ গুপ্ত। ডাক্তারবাবু, আপনি বলুন এই বিষয়টা কতটা সদর্থক বলে আপনি মনে করছেন একজন চিকিৎসক হিসেবে?
দেখুন, সরকারি স্তরে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পর সরকার যখন সেই দপ্তরে সেই বিষয়টির উপর কোনো নির্দেশিকা জারি করে, সবসময় জানবেন অনেক ভাবনা চিন্তা, অনেক পলিসি মেকারের মাধ্যমে সরকার একটা কিছু আশা করে, এই জাতীয় সিদ্ধান্ত নেয়। স্বাস্থ্য চিকিৎসা এটা একটা জরুরি পরিষেবা, রাজ্যের দরিদ্র শ্রেণীর সাধারণ মানুষ কীভাবে সুযোগ সুবিধা পাবে সরকার সবসময় সচেষ্ট থাকে। এত বড় দেশ, এত বড় রাজ্য, সমান সুযোগ সুবিধা ঠিক মতন পাক আমরা আশা রাখি। একজন সরকারি চিকিৎসক হিসেবে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এর আশাব্যঞ্জক একটা ফল আমরা আগামী দিন হয়তো দেখতে পাব।
ধন্যবাদ পরমাশিস, আমাদের সময় আজকে আর নেই। যেরকম শুনলাম আমরা চিকিৎসক এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ পরমাশিস ঘোষ রায়।
আপনাদেরকেও ধন্যবাদ।
আজ পশ্চিমবঙ্গে দুজন সাহিত্যিক প্রয়াত হয়েছেন, এ বিষয়ে আহসানুল হক এখন জানাচ্ছেন বিস্তারিত।
পশ্চিমবঙ্গের সুপরিচিত কবি দিবেন্দু পালিত আজ মারা গেছেন, বয়স হয়েছিল 79 বছর। দিবেন্দু পালিত ইংরেজি কাগজে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করে তারপরে কর্পোরেট বিজ্ঞাপন জগতে যোগ দিয়েছিলেন, কিন্তু কবিতা আর সাহিত্য রচনা তিনি দুটোই করে গেছেন। পেয়েছেন আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার। কয়েক বছর আগে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে তার লেখালেখি বন্ধ হয়ে গিয়েছিল। গতকাল অসুস্থ কবিকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং আজ দুপুরে তিনি প্রয়াত হন। তার লেখা একটি কবিতার কয়েকটি লাইন ছিল এমন, মৃত হরিণীর পাশে শুয়ে আছে অমৃত হরিণ, এভাবে আমরাও চলে যাব। ওই হরিণের কাছে তখনও কবিতা ছিল, মৃত্যুর পরেও থেকে যাবে। যেমন থেকে যাবে দিবেন্দু পালিতের কবিতা, তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা। বাংলা কবিতা অনুরাগীদের প্রিয় কবি পিনাকী ঠাকুর আজ প্রয়াত হয়েছেন, এ সম্পর্কে কলকাতা থেকে জানিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী।
দিব্যেন্দু পালিত ইংরেজি কাগজে সাংবাদিক জীবন শুরু করেন, চলে যান তারপরে কর্পোরেট বিজ্ঞাপন জগতে, কিন্তু কবিতা আর সাহিত্য রচনা সমানে চলেছে। পেয়েছেন একের পর এক সম্মান, আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার। কয়েক বছর আগে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে লেখালেখি বন্ধ হয়ে যায়। সম্প্রতি স্ত্রীকে হারিয়ে আরও একা হয়ে যান। গতকাল অসুস্থ কবিকে হাসপাতালে ভর্তি করানো হয়, আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এখন রয়েছে খেলার খবর, পরিবেশন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে আজকে আমাদের সাথে ঢাকা থেকে যোগ দিচ্ছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, আমরা জানি যে একটা নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হলো এবং সেই নির্বাচনে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মোর্তাজা, তিনি নড়াইল দুই আসন থেকে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন এবং তিনি তার জয়ের পর বলেছেন যে রাজনীতি এবং ক্রিকেট দুটোতেই তিনি ভালো করবার চেষ্টা করবেন। তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন দিলু ভাই, তিনি আর কি বলেছেন?
সাংবাদিকদের সাথে আজও তিনি কথা বলেছেন, আজ প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মাশরাফি বিন মোর্তজা, এবং তারপরে তিনি সাংবাদিকদের সাথে আবারও কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি ক্রিকেট মাঠে যেমন প্লেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন, ঠিক সেভাবে সংসদ সদস্য হিসেবে তার উপরে যে দায়িত্বটা তার এলাকার জনগণ তাকে বিরাট ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, তাদের সেবায় তিনি নিয়োজিত থাকবেন। তিনি নড়াইলের উন্নয়নের জন্য কাজ করবেন এবং দেশের উন্নয়নের জন্য কাজ করবেন, এবং তার বিশ্বাস যে গত 10 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের ধারাটা চলছে সেটাকে তিনি আরো বেগবান করতে চান, এবং তিনি সবসময় নড়াইলের সাধারণ মানুষের পাশে থাকবেন। তারা যেমন ক্রিকেটার হিসেবে মাশরাফিকে সমর্থন দিয়েছেন, তারা যেন এবারও তাকে সমর্থন দেন। যদিও রাজনীতিতে তিনি নতুন, কিন্তু তার একটাই লক্ষ্য থাকবে, ক্রিকেট মাঠে যেমন তার লক্ষ্য ছিল ম্যাচ জয় তুলে আনা, ঠিক তেমন এখানেও তিনি সংসদ সদস্য হিসেবে সাফল্য তুলে নিতে চান। এবং তখনই এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, সামনেই তো বিশ্বকাপ, তো মাশরাফি সেই কথার উত্তরটা দেননি, তিনি বলেছেন আর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছি, এখন আমার লক্ষ্য সংসদ সদস্য হিসেবে ভালো কাজ করা। দুদিন পরই বিপিএল শুরু হবে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, আমি সেখানে যোগ দিব এবং তখন আমি ক্রিকেট নিয়ে ভাববো। তার দুটো ভূমিকাই তিনি আলাদা করে রাখতে চান, কোনোটার সাথে কোনোটাকে মেলাতে চান না, যখন যেটা নিয়ে কাজ করবেন সেখানেই তিনি মনোনিবেশ করবেন, এবং তিনি চান ক্রিকেট মাঠেও বিশ্বকাপ পর্যন্ত তিনি সার্ভিসটা দিতে চান, এবং তারপরে তিনি পুরোপুরি মনোনিবেশ করবেন সংসদ সদস্য হিসেবে তার এলাকার মানুষের উন্নয়নের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাবেন।
আমরাও দেখার অপেক্ষায় আছি যে মাশরাফি বিন মোর্তজা বিশ্বকাপে বাংলাদেশ দলের পক্ষে হয়ে কেমন খেলেন এবং সেই সাথে অবশ্যই রাজনীতির মাঠে তিনি কেমন খেলেন, সেটাও দেখার বিষয়। অন্যদিকে আরেকটি খবর আজকে শিরোনামে এসেছে, সেটি হচ্ছে যে এক সময়কার ব্রাজিলের 10 নম্বর জার্সিধারী, 80-এর দশকের বিখ্যাত খেলোয়াড় জিকো, যিনি ব্রাজিলের পক্ষে বহু খেলা খেলেছেন, গোল করেছেন, যে সময় জিকো সক্রেটিস জুনিয়র সেই সময় খেলতেন, সেই 80-এর দশকের আরেক তারকা ম্যারাডোনা সম্পর্কে জিকো বলেছেন যে মেসির চাইতে ম্যারাডোনাই তার কাছে বড় খেলোয়াড়, এই জন্যে যে আন্তর্জাতিক মঞ্চে ম্যারাডোনার যে সাফল্য, মেসি সেই সাফল্য পাননি। এই খবরটি সম্পর্কে বিস্তারিত কিছু আপনি জানেন?
এটা একটা অদ্ভুত আলোচনা, এই আলোচনার শেষ নেই। মারাদোনা বেস্ট, পেলে বেস্ট, অর মেসি বেস্ট, নেইমার বেস্ট, তো আমি শুধু এই প্রসঙ্গে একটা কথা বলবো। আমরা যখন ব্রাজিল ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম, সেখানে ব্রাজিলের এক খুবই খ্যাতনাম বর্ষিয়ান সাংবাদিকের সাথে দেখা হয়েছে, ক্লদিও, যিনি 1950-এর মার্কানা ট্র্যাজেডির ম্যাচ কভার করেছিলেন, এবং তিনি 14 সালে ব্রাজিল ডিজাস্টার যে 7 গোল খেয়েছিল জার্মানির কাছে সেই ম্যাচও কভার করেছেন। তিনি একটা সুন্দর কথা বলেছিলেন যে নেইমার পেলে নন, মেসি মারাদোনা নন, ব্রাজিল আর আর্জেন্টিনার বিশ্বকাপে 2014 বিশ্বকাপে সাফল্যের কোনো সম্ভাবনাই তিনি দেখছেন না, কারণ তিনি পরিষ্কার বলেছিলেন যে পেলে এবং মারাদোনা তারা নিজেরা যে ফুটবলটা খেলেছেন তারা একাই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারতেন, সেটা নেইমার বা মেসির মধ্যে সেই যোগ্যতাটা নেই, তাদেরকে সেটা প্রমাণ করে তাদেরকে পেলে এবং মারাদোনার কাতারে পৌঁছাতে হবে। জিকো যেটা বলেছেন সেটা নিয়ে দ্বিমত করার কোনো স্কোপই নেই। মারাদোনা আর মেসির কিন্তু কখনোই তুলনা হবে না। মারাদোনা সর্বকালের সেরা প্লেয়ারদের একজন, মেসি হয়তো তার প্রজন্মের অন্যতম সেরা প্লেয়ার, এবং তাকে ভিনগ্রহের ফুটবলার বলা হয়, সেটাও কিন্তু তার জন্যই প্রাপ্য। কিন্তু মেসি যে জিনিসটা করে দেখাতে পারেননি, বিশ্বকাপটাই হলো সবথেকে বড় মঞ্চ ফুটবলের, সেই সাফল্যটা কিন্তু মেসি নেইমারের এখনও নেই, ক্রিশ্চিয়ানো রোনালদোর নেই, বাট তাদের কিন্তু ভান্ডারে অজস্র চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি রয়েছে, লা লিগা জয়ের গৌরব রয়েছে, কিন্তু বিশ্বকাপ জয়ের গৌরবটা নেই যেটা পেলে এবং মারাদোনার রয়েছে।
অনেক ধন্যবাদ,
সেটাই হয়তো জিকো আবার স্মরণ করিয়ে দিয়েছেন। আমি মনে করি যে এই তুলনাটা খুবই অবান্তর, আর এটা আজীবন এই তুলনাটা চলতেই থাকবে।
অনেক ধন্যবাদ দিলু ভাই, আপনাকে আরেকবার শুভ নববর্ষ। এই ছিল খেলার খবর।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা। যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেস শপথ নিচ্ছে বৃহস্পতিবার। হোয়াইট হাউস এবং সেনেট ও প্রতিনিধি পরিষদ দুই বছরের রিপাবলিকান দলের নিয়ন্ত্রণে থাকবার পর গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের প্রতিনিধি পরিষদে বেশি আসনে জয়ী হওয়ার পর ডেমোক্রেটরা এর নিয়ন্ত্রণ নিতে চলেছে। প্রতিনিধি পরিষদে 435 আসনের মধ্যে ডেমোক্রেটরা জয়লাভ করেছে 235, আর সেনেটে রিপাবলিকানরা দুটি আসন বেশি পেয়েছে, 53-47 সেনেটে। নতুন নির্বাচিত কংগ্রেস সুপারম্যান ইলহান ওমর বদলে দিচ্ছেন ক্যাপিটাল হিলের চেহারা। ওমর হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার নির্বাচিত মুসলিম নারী প্রতিনিধিদের একজন যিনি হিজাব পরছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আইন অনুসারে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। 116তম কংগ্রেস এভাবেই হতে চলেছে নানা দিক দিয়ে বৈচিত্র্যপূর্ণ। ইলহান ওমরের হিজাব পরে কংগ্রেসে যাওয়ার উপর নিষেধাজ্ঞা 181 বছর আগের, তখন এটি ছিল ভিন্ন একটি স্থান, নারী এবং সংখ্যালঘুরা এর সদস্য হননি তখন। তখন সিদ্ধান্ত ছিল সকলেই মাথা খোলা রাখবেন, অর্থাৎ 19 শতকের হ্যাট পরবার বিষয় চিন্তা করে তা করা ছিল। ধর্মীয় সংখ্যালঘুদের কথা তখন চিন্তায় ছিল না কারো। তুরস্কের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগজি হত্যা মামলায় বৃহস্পতিবার 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক সাংবাদিক জামাল খাশোগজি 2 অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে খুন হন। সৌদি প্রেস এজেন্সি জানায় খুনিদের মৃত্যুদণ্ড বা যথাযথ শাস্তির দাবি করেছেন আইনজীবীরা। ইতালিতে উত্তর কোরিয়ার এক কূটনীতিক আত্মগোপনে রয়েছেন এবং তিনি পশ্চিমে আশ্রয় প্রার্থনা করছেন বলে দক্ষিণ কোরিয়ান আইনজীবীরা বলছেন। মিন কিং মিন কি বলেন, তিনি এবং অন্যান্যদেরকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ থেকে বলা হয়েছে। নভেম্বরে রাষ্ট্রদূত জো সিং গিল এবং তার স্ত্রী রোমে উত্তর কোরিয়া দূতাবাস ত্যাগ করেছেন কাউকে কিছু না জানিয়ে। ভারতের দক্ষিণ রাজ্যের কেরালার এক মন্দিরে নির্দিষ্ট বয়সী নারীদের প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা থাকবার পরও দুই নারী সেই মন্দিরে প্রবেশকে ঘিরে প্রতিবাদ বিক্ষোভ চলছে টানা দ্বিতীয় দিন ধরে। রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের বহু লোক রাজপথে নেমে আসেন এবং বন্ধের ডাক দেন। কেরালার সাবরিমালা মন্দিরে পুলিশি নিরাপত্তায় বুধবার ওই দুই নারী প্রবেশের পর এই বিক্ষোভ শুরু হয়। চীনের একটি মহাকাশ যান চাঁদের দূরবর্তী স্থানে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছে। চীনের টেলিভিশনে বলা হয় চেঞ্জ 4 নামে এই যান দক্ষিণ চীনের ঝিচ্যাং স্যাটেলাইট লঞ্চিং স্টেশন থেকে উড্ডয়নের 1 সপ্তাহ পর চাঁদে অবতরণ করে। অবতরণের পরপরই চেঞ্জ 4 চাঁদের ছবি পাঠায়। পৃথিবী থেকে 455,000 কিলোমিটার দূরে থেকে চেঞ্জ পৃথিবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে। বাংলাদেশে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ 11 জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেছেন। তবে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্টের নির্বাচিত সাংসদরা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। বাংলাদেশের কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নির্বাচন নিয়ে কিছু বলবার নেই। দুর্নীতি মামলায় আদালতে হাজিরা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এদিকে সদ্য সমাপ্ত নির্বাচনে ব্যাপক অনিয়ম অভিযোগ এনে বিরোধী দলীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনের স্মারকলিপি পেশ করেছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম, আমাদের প্রকৌশলী ছিলেন মাইকেল জুবেন্সকি, এবং এই মুহূর্তে আমি এবং সেলিম হোসেন, এবং সেই সাথে বলে রাখি যে আমাদের আজকের ফেসবুকে সহায়তা করেছিলেন সাইফুল আলম মাসুদ। আর আমরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নিই,
শুভরাত্রি, ভালো থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.